আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا যাবতীয় হামদ সানা যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে 17 ডিসেম্বরের সুন্দর বিকালে এই মাঠের মধ্যে সুন্দর শান্ত নিবিড় পল্লীর পরিবেশে সকলকে সারা জেলা থেকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যার রেখে যাওয়া দিনের তার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে আজকে সারা জেলা থেকে জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে আমরা এসেছি আরও দূর দরাজ থেকে শুধু তার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে তার রেখে যাওয়া পবিত্র আমানতকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সেই মহানবী শেষ নবী মহাবিপ্লবের মহানায়ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য যাবতীয় দরুদ সালা। বন্ধুরা আমার, মানুষ যখন মরে যায় যখন তিনি শেষ বাক্য বা কোনো কথা বা ওসিয়াত করেন সেটা কি সন্তানদের কাছে সবচেয়ে প্রিয় হয় না? জীবন দিয়ে হলেও বাপ বাপের এই কথাটা সন্তানরা পূরণ করার চেষ্টা করে, ঠিক না? আচ্ছা বলুন, আপনার বাপের চাইতে আপনার সন্তানের চাইতে আপনার স্ত্রীর চাইতে কি আমার রসুলকে আপনার বেশি প্রিয় নন? কারণ হাদিসে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ অতক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার সন্তানের চাইতে তার পিতামাতার চাইতে অধিকতর প্রিয় না হব এবং সমস্ত পৃথিবীর মানুষের চাইতে, ঠিক না? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার চাইতে আপনাকে ভালোবাসতে পারি কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি এখনো ইমানদার হতে পারোনি? এরপর ওমর বললেন, হ্যাঁ এখন আমি আমার নিজের জীবনকে আপনার জন্য তুচ্ছ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ওমর এখন তুমি মুসলমান হলে তাহলে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি কে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ মৃত্যুর পরে মৃত্যুর সময় কোনো কথা বলে গেলে যদি গুরুত্ব হয় তা আমার রসুলের শেষ কথা কি গুরুত্ব হবে না? বিদায় হজে তিনি গিয়েছেন, বিদায় হজ অর্থ কি? জীবনের শেষ হজ, বিদায়, ওখান থেকে বিদায়। 1,24,000 মতান্তরে 1,40,000 শ্রোতা, মাইক নেই, পাহাড়ের মাথায় নিজের কাসবা গাধার পিঠে বসে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। মানুষ কত পিন পতন নীরব থাকলে তবে 1,24,040 মানুষ এই কথা শুনতে পায়, দারুণ ব্যাপার না? যদি আপনারা একদিকে এক ধানে এক মনে কথা শোনেন মাইক্রোফোন প্রয়োজনই হয় না। অবশ্য আমাদের কণ্ঠ তাঁদের মতো ছিল না নিঃসন্দেহে। এবারে রমজানে আমরা ওমরায় ছিলাম, আপনারা দেখছেন তাহারিক পত্রিকায়, শুধু আমরাই নয়, আমরা ইতেকাফে ছিলাম, অর্থাৎ শেষ দশকটা পুরো ওখানে কাটিয়েছিলাম। সেখানে দেখার সুযোগ হয়েছিল একদিন, আমাদের কর্মীরা আমাকে নিয়ে গেল স্থলের হজের কোন কোন অনুষ্ঠান কোথায় কীভাবে করেন। হজের মৌসুমে ভিড়ে চুটে কিছু দেখাই যায় না, ঠিক না? ফাঁকা ময়দান সব দেখলাম। আমার ছেলে উঠে গেল পাহাড়ের মাথায়, আমাদের বেটা ওখান থেকে ডাকতে দেখি আমি কিছু শুনতে পাইনি। সেই পাহাড় এখনো সেইভাবেই আছে। আচ্ছা, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার রসুল খুতবা দিয়েছেন, একদম মনে মনে চিন্তা করুন যারা হজ করতে গিয়েছেন। এই অনুভূতি যদি না আসে ভাই, মুসলমান হইতে লাভ নাই। মনের আয়নায় একবার দেখুন আমার রসুলের চেহারা, তিনি কিভাবে ওখানে দাঁড়িয়ে খুতবা দিলেন, আর তাঁর সেই খুতবা তার ভক্ত প্রাণ মুসলিম জনতা গভীরভাবে মহব্বতের সঙ্গে অক্ষরে অক্ষরে গ্রহণ করল। যা তা কথা মনে করেন নাকি? খুতবা শেষ হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, সে আয়াতটা আপনাদের সামনে পড়লাম। আল্লিয়াউমা আমার সঙ্গে বলেন হরফে দশ নাকি পাবেন, আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বাবারা পড়ো, মা বোনেরা পড়ুন, আসতেন তো নেকি কামে করার জন্য, তাই না? আমাদের অন্য কোনো উদ্দেশ্য কারণ নাই, প্রতি হরফে দশ টাকা নেকি পাবো, কেন লস করবো? শুধু আমি একা নাকি করলে হবে, আমাদের করতে হবে না? আপনারা আমার সাথে বলুন আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়দা 3 আয়াত। আজকের দিনে আল্লিয়াউম, আজকের দিনে অর্থাৎ ইয়াউমে আরাফার আজকের দিনে, হজের দিনে আমি আল্লাহ, তাই না, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো ফাঁকা নেই। যা যা প্রয়োজন মানুষের ইহকালে পরকালে সব কিছু প্রয়োজন আমি সব নাজিল করেছি, আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়মতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। নিয়ামত অর্থ কোরআন, ও নিয়ামত অর্থ জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষকে আল্লাহ পাক যত অনুগ্রহ দান করেছেন সব কিছু। ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদেরকে দুনিয়া চলার জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। তোমাদের ডাইনে বামে কোথাও কারো কাছে আদর্শ ভিক্ষা করার প্রয়োজন নাই, কীভাবে দুনিয়া চলবে তার জন্য তোমাদের সামনে তোমাদের দিনকে ইসলাম হিসাবে, ইসলামকে আমি মনোনীত করলাম। কথা শেষ। অন্য আয়াতে সূরা আলে ইমরান 83 আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজে বেড়াবে, সে ব্যক্তি ওই তলাশটা, ওই দিনটা গ্রহণ করা হবে না, আল্লাহর কাছে কবুল হবে না, এবং পরিণতিতে ওই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আরও ব্যাখ্যা এসল, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন সিরফ আল্লাহর নিকটে কবুল হবে ইসলাম, আর কোনো দিন কবুল হবে না। ব্যাখ্যা আসলো হাদিসে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা মিন আহাদিন ফি হাযিল উম্মাহ ইহুদিয়্যান কানা আও নাসরানিয়্যান ফায়ামূতু ইয়াউমা ইয়ামূতু ওয়ালা ইবনু বিমা জিতু বিহি ফা হুয়া মিন আসহাবিন নার। রাওয়াহু মুসলিম। এই উম্মতের মধ্যে যে কেউ হোক না কেন, চাই সে ইহুদি হোক চাই সে নাসারা হোক, সে মৃত্যুবরণ করলো অথচ আমি যে দিন নিয়ে এসেছি, প্রেরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার উপরে ঈমান আনলো না। ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। মিশকাত পড়ুন 10 নম্বর হাদিস। তিনটি আয়াত এবং হাদিসটা সিরিয়ালে সাজালে কি বোঝা যায়, যে মানব জাতির সামনে আল্লাহ প্রেরিত দিন বা জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। বলুন আপনারা কোনটা? আপনারা নারাজ হবেন না, হয়তো ভাববেন আরও তো বহু ধর্ম আছে, কোনো সমস্যা নেই, ধর্ম ধর্ম জায়গায় রাখেন, কিন্তু ওগুলি একটাও আল্লাহ প্রেরিত ধর্ম নয়। কথা ঠিক না? আল্লাহ প্রেরিত ধর্মে কোনো ত্রুটি নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। মানুষের তৈরি ধর্মে ভুল থাকতে পারে না, মানুষ যত বড়ই হোক ভুল তো হতেই পারে, তাই না? আমার রসুল যে মানুষ ছিলেন তার বড় প্রমাণ এই যে সালাতে ভুল হইতো, এই জন্য সেজদা সহ দিতে হইতো, কি ঠিক তো নাকি? ফেরেশতার কি ভুল হয়? আমার রসুল তো নূরের নবী ছিলেন না, তুমি যে কাদা মাটির মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন, তার বড় প্রমাণ এই জোহরের সালাত দু রাকাত পড়েই বাড়ি চলে গেছে। সাহাবি যেই বলছে, হুজুর আজকে কি আসর কমে কি দুই হয়ে গেল? আর দিছে ধমকায় বেটা, কি বলো আসর দুই হবে কেন? যে আপনি যে দুই পড়ে চলে গেলেন, তাই নাকি? আবার ফেরত চলে আসে মর্যাদা, এই মুসলিরা আমি কি দুই পড়েছি না চার পড়েছি? হে রসুল, আমি দুই পড়েছি, তাই আবার দাঁড়িয়ে গেল আব্দুল পড়ে। এটা কি ফেরেশতা হওয়ার লক্ষণ না মানুষ হওয়ার লক্ষণ? মানুষকে কে বুঝাবে? একদল মানুষ আছে, তুমি হে নোরে নবী, তাই না? কত যে সুন্দর গানের মজলিস চলছে আমাদের, ভালো ভালো, এগুলো কে ঠেকাবে? আমাদের মাননীয় ওসি সাহেব প্রশ্ন করেছেন মিলাদ সম্পর্কে বলতে হবে, এই একটা কথাই তো শেষ মিলাদ, ঠিক আর লাগবে? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা কাহফ 110 নম্বর আয়াতে, তুমি বলো মানুষের কাছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। বাশার মানে কি? মানুষ না, মিসলুকুম মানে তোমাদের মতো, আমি তোমাদের মধ্যে একজন মানুষ, অতি মানুষ নয়, অধি অধম মানুষও নয়, তোমাদের মতো মানুষ। তোমাদের যেমন বিষাদী হয় আমারও বিষাদী হয়েছে, তোমাদের সন্তানাদি হয় আমারও সন্তানাদি হয়েছে, তোমাদের ক্ষুধা লাগে আমারও ক্ষুধা লাগে, পেটে তিন দিন ইটে পাথর বাঁধা রাখছে কার? বিনা কষ্টে, বিনা ক্ষুধায় না এমনি কষ্টে, ক্ষুধার কষ্টে। আমাদের এমন একজন লোক নেই টাঙ্গাইলে বঙ্গবীরের এলাকা, তো এখন কেউ নাকি থার কথা না, কেউ তিন দিনকে নাকি থাকছেন কেউ বলতে পারবেন? তো ইমানদার দেখেন কেমন আমরা, এই সুন্নত আমল করেন দেখি নাকি থাকি তিন দিন? আজকে সকাল থেকে আছে না, আমাদের সেটে জানাল বলছে আজ সকাল থেকে নাকি আছে। যদি কেউ এই বলছে গ্রহণ করার নিয়তে আজকে সারাদিন নাকি থাকেন কষ্ট দেন নিজের দেহকে, ইনশাআল্লাহ পরকালের এই কষ্ট আল্লাহ পরিপূর্ণ করে দেবেন আপনাকে। কোরআনে আয়াত শুনুন, সূরা আল হাক্কাহ, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে ইমানদারগণ, আজকে জান্নাতে প্রবেশ করো, খাও এবং পান করো যা খুশি, বিগত দিনে টাঙ্গেলে জলছে গিয়ে তোমরা না খেয়েছিলে তার বিনিময়ে, বলুন সুবহানাল্লাহ। কত চান আপনি দিনের পথে কষ্ট করলে দুনিয়াও লাভ আখেরাতও লাভ? দুনিয়া লাভ কি? এই যে আজকে পয়সা কড়ি খরচ হয়নি কিছু, লাভ না? এটা নাস্তা করতে বসলে তো অন্তত পক্ষে 20 টাকা খরচ হইতে হবে, ঠিক না? 20 টাকা বেশি গেল, এটা দুনিয়ার লাভ। আর আখেরাতের লাভ নেকির পরে নেকি, যত নিয়ে যত ভালো আপনার তার নেকি তত বেশি, তা ডবল লাভ হয়ে গেল না? অন্যরা স্বার্থপর, আমরা ডবল স্বার্থপর। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, বলো আমার সাথে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের পালন কর্তা, তুমি আমাদেরকে দুনিয়ায় মঙ্গল দাও, আখেরাতে মঙ্গল দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ডবল স্বার্থ হচ্ছে না? দুনিয়ার মঙ্গল চাচ্ছি, আখেরাতের মঙ্গল চাচ্ছি। রন্দিরা খালে দুনিয়ার মঙ্গল চাই, এমপি বানাও, মেম্বার বানাও, তোমাদেরকে সব কত কি দেবো, নাম তো বলা যাবে না, তাই না? নাম বলে সমস্যা আছে, ওদের সাহেব তো হ্যান্ডকাপড়ে প্রস্তুতি বসে আছে, নাম বলা যাবে না। দুনিয়ার জন্য জীবন দিচ্ছি, আর আমরা শুধু দুনিয়ার জন্য না, আখেরাতের জন্য কাজ করি। একটা মৌলিক কথা মনে রাখেন, যে ব্যক্তি সেরেফ দুনিয়ার জন্য দুনিয়া করে সে সেরেফ দুনিয়া পায়, আখেরাতে কিছুই পায় না, মনে থাকবে তো? একদম মুখস্থ করেন, যে ব্যক্তি সেরেফ দুনিয়ার জন্য দুনিয়া করে সে সেরেফ দুনিয়াটা পায়, আখেরাত পায় না। আর যে ব্যক্তি আখেরাতের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটি পায়। আর যে ব্যক্তি দুনিয়ার জন্য আখেরাতের কাজ করে সে দুনিয়া আখেরাত দুটি হারায়, ধোকাবাজি। আখেরাত সাইনবোর্ড মুখে টুবে কাপড়ে পোশাকে সব জায়গায় আছে, আবার আখেরাত সাইনবোর্ড উদ্দেশ্য দুনিয়া, কি হবে? উল্টা উল্টা হবে না? সে দুনিয়াও পাবে না, আখেরাতও পাবে না। দলিল নেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাযিদ লাহু ফি হারসিহি ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাযিদ নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে আমি তাকে আখিরাতের শস্য বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করে দুনিয়াতেই তার সব কিছু দিয়ে দিই, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তার কোনো অংশ থাকে না। আমরা কি আখিরাত হারাতে চাচ্ছি?
না।
বলুন, দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী?
ক্ষণস্থায়ী।
লাউ কানাতি দুনিয়া তাদুমু লি ওয়াহিদিন লাকানা মুহাম্মাদুন ফীহি মুখাল্লাদা। যদি দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী হতো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করতেই হবে। আপনার চোখের সামনে আপনার সন্তান চলে যাচ্ছে, তাই না? আপনার জন্মদাতা পিতা চলে গেল, আপনার মা চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, তোমরা আমাকে বিশ্বাস করছো না যখন তোমার পিতার প্রাণ ওষ্ঠাগত হচ্ছে, হলক মানে কি কণ্ঠনালী, তাই না? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার প্রিয়জন তোমার নিকটাত্মীয় রুহ যখন হুলকুমের কাছে পৌঁছে গেল, তোমরা সবাই তার চোখে চোখে চেয়ে চেয়ে দেখছো, হায় আল্লাহ, কেউ কাঁদছো, কেউ প্রার্থনা করছো, কত কি করছো, দান সাদকা করছো, আল্লাহ তুমি রুহটা ফেরত দাও। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, হে মানুষ, যদি তুমি আল্লাহকে বিশ্বাস না করো, তারজিউনাহা, ওই রুহটা রুজু করাও, ফেরত নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও। কেউ কি পেরেছেন এ পর্যন্ত নিজের বাবার রুহকে ফিরিয়ে রাখতে? অতএব দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনটা? মানুষের জীবনে দুটো ভাগ আছে। আমরা আন্দোলনের পক্ষ থেকে জীবনের সফরসূচি সারা দেশে বিতরণ করেছি, পারলে আপনারা নিয়ে যান, মাত্র 5 টাকা দাম, ঘরে টাঙিয়ে রাখবেন, যখন তাকাবেন নজর পড়বে দিকে, আমার রুহটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাই না? মানুষ তো রুহ বানাতে পারে না, ঠিক না? রুহটা এসেছে কার কাছে? মায়ের গর্ভে 4 মাস বয়সে, সেখান থেকে 9 মাস পরে আল্লাহ রুহটা বের করে দিয়েছেন। বেরিয়ে আসার পরে আমি আস্তে আস্তে, প্রথম বেরিয়ে আমরা কী কাজ করেছিলাম বলতে পারেন? কেঁদেছি, তাই না? মায়ের গর্ভতে বেরিয়ে কেউ হেসেছে এমন লোক দেখা দিতে পারবেন? আগে কেঁদেছে, মানুষ জানিয়ে দিয়েছে আমি অসহায়, ঠিক না? আমি অসহায়। হে মা, কোলে নাও, হে নানি, কথা জড়াও, হে খালা, দুধ দাও, উপায় নাই, আমি অসহায়। বেরিয়ে আগে কান্না, মানুষজন চলে যাবে সবাই কান্দবে তার জন্য, কান্না দিয়ে শুরু, কান্না দিয়ে শেষ, ঠিক তো? এটাই বোঝানো হচ্ছে যে মানুষ অত্যন্ত অসহায় প্রাণী, কিন্তু গরুর বাচ্চা মার পড়তে পারে, দৌড় মারে, ছাগলের বাচ্চা দৌড় মারে, তো ছাগল গরুর চাইতে আমরা অধম, কথা ঠিক হলে? এখন এই অসহায় মানুষটা এত অহংকার কেন? কিসের অহংকার তোমার? 16 বছর বয়স পর্যন্ত তুমি কোনো মানুষই না, 16 বছর 18 বছর হলো এসএসসি পাশ করলে, এসএসসি পাশ করলে এবার তুমি মানুষের মতো এটা গণ্য হতে পারলে, এরপরে এমএ পাশ করার পর চাকরি খুঁজতে খুঁজতে যৌবন শেষ, এরপরে 40 বছর বয়সে তুমি একটা সমাজের একটা যোগ্যতা সম্পন্ন নাগরিক হলে, 40-এর পরে তুমি পড়ন্ত বেলা শুরু হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হলো, এরপর আস্তে আস্তে এগিয়ে চললো। আমার রসুল বলছেন, আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70-এর মধ্যে, এর মধ্যে অধিকাংশ উম্মত আমার দুনিয়াতে বিদায় হয়ে যাবে। তাহলে আমার রসুলের বয়স কত বছর ছিল বলতে পারো মৃত্যুর সময়? 63 বছর। সভাপতি ফেল, মৃত্যুর সময় 63 বছর বয়স ছিল তাঁর, চান্দ্রবর্ষ হিসাবে। বলতে পারো ছেলেরা আমার রসুলের আব্বার নাম কি ছিল, মায়ের নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, বাররা, বলো নানার নাম কি, ওহাব, নানির নাম কি, ফাতেমা, জন্মেছিলেন কোথায় বলো, কোথায়, মক্কায়, আর মৃত্যু কোথায়, ওর কবর কোথায়, এগুলো জানতে হবে না? জেলখানায় বসে কত দিন যে চেষ্টা করেছে ভাই, আমার রসুলের নামটা কি বলতেই পারে না। বলে হুজুর সাহেব বাবা নামটা বল, নামই বলতে পারে না। আমি এক ইউনিভার্সিটিতে ভাই বোনে দেখেছিলাম, বুঝলেন, বলে এই বাবারা ইমাম বুখারীর নামটা বলো তো, স্যার বুখারী সাহেব কামেল পাহাড় নেমে পরীক্ষা দিচ্ছে আমাকে ভাই ভাই। আমি শিক্ষক বলল বাবা আমাদের এই ভাই ভাই কাজ চলবে না, তোমার তোমার যে সমস্ত গড়মের দিয়ে এই প্লাস করো, সমাপরিধি করছে এখন ফাঁকি দেওয়া নম্বর সব ওই সব দেওয়া বাবা আমাদের হবে না। কলমে তৈবে বলতে পারে না, টেবে বাসছিল কি কলমে তৈবে কি বলো তো শ্রোতা মন্ডলী বলো। ধন্যবাদ। মোহাম্মদ রসুল্লাহ কলমে তৈবের অংশ নয়, আরবি কায়দা বেরোর আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ছিল দেশে। এইটা লেখার পরে 95 সালে আমাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। শুধু আমাকেই না, আমার সঙ্গে যারা থাকবে সবাই আমরা শয়তান, এবং আমাদের হত্যা করা ফরজ। ফতোয়া দৈনিক পত্রিকা দিয়েছে, আমি কাটিং করে রেখে দিয়েছি। আমাকে কর্মীরা বলে স্যার জবাব দেন, আমি তো পাগলে কী জবাব দেবো, পাগলকে জবাব দিলে আরও খেপবে, আরও গালি দেবে, ওর কাজে গালি দেবো, দিক না যতবারে। এখন আপনারা বলতে শিখছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কালো লা ইলাল্লাহ ছিল না, কলমা তৈবা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? এটা না, ওটা কলমা শাহাদাত, সৃষ্টি এবং সৃষ্টিকর্তা এক হয় নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, উপাস্য নাই, আর মোহাম্মদ আল্লাহ রসুল, তিনি বান্দা, উনি আর সৃষ্টিকর্তা না। এই দুটো জিকির করা যাবে না একসঙ্গে। আগে আমরা শুনেছি ছোটবেলায় বড় ওয়াইজ ছিলেন আহলে হাদিসের, মানুষকে মাত করে দিত, পাগল করে দিতে করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শেষে বাজে মোহাম্মদ রসুল্লাহ বলতেন। তারা ক্যাসেট হয়তো এখন অনেকে ঘরে আছে, তারা ভাবতেন মোহাম্মদ রসুল্লাহ কলমা তৈবার একটা অংশ, এটা ভুল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথাটা প্রত্যেক নবী বলেছেন। তবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রসুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ। যে যুগে যে নবী এসছেন শেষ অংশ পরিবর্তন হয়েছে, কিন্তু প্রথম অংশ কোনো কালেও পরিবর্তন হয়নি। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। এইবারে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল ওখান থেকে বের হলেন, পরের দিন এলেন ওই যেখানে শয়তান মারা আছেন, একটা বড় শয়তান মারার জায়গাটা জামরা কি বলো, জামরা উলা, বড় শয়তান জামরা উলা, জামরা ওস্তাদ, জামরা সোগরা, বড় শয়তান, মাঝি শয়তান, ছোট শয়তান, তিনটি আছে না? তো ওইখানে যে আল্লাহ রসুল ওই ঘোড়ার পিঠে ওই গাধার পিঠে চড়ে সবাইকে ডাকতেন, দেখো এই আমার উম্মতরা শুনে দিগাস, খুজু আননি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো জেনে নাও, আগামী বছর তোমাদের সঙ্গে হয়তো আমি এখানে মিলতে পারবো না, এটা ওসিয়াত হচ্ছে না? সেখানে তিনি ওসিয়াত করছেন, এক পর্যায়ে বলছেন ওয়ান মালিক বিন আনাস আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি রাওহু ফিল মুওয়াত্তা বিইসনাদিন মুগদাল ওয়ালাকিন্নাহু হাসান লিশাওয়াইদিহি কামা ক্বালা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ। সহি হাদিস আসছে মুসলিম শরীফে, মা ইতাসান্তুম বিল কিতাবিল্লাহ, আর এখানে যেহেতু সুন্নাহ কথাটা এসছে মুওয়াত্তাতে, মূলত হাদিস হচ্ছে জয়ীফ মুগদাল, কিন্তু অন্যান্য হাদিসের সমর্থক অনেক সহি হাদিস থাকার কারণে এটাকে আল্লাহ শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলে চিহ্নিত করে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে তিনি বলছেন, দেখো আমি তোমাদের সামনে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা দুটি বস্তু কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি বস্তু কি? আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। আমার সুন্নাহ বলছে না, খেয়াল করেছেন ভাষাগুলো কত চমৎকার? নবীর সুন্নাহ, আমি নবী মোহাম্মদ বলি আমার গুরুত্ব, মোহাম্মদ বিন আবদুল্লাহ বলি আমার গুরুত্ব নাই, আমি পিতার সন্তান আবদুল্লাহ, আবদুল্লাহ ছেলে মোহাম্মদ, এটা নয়, আমি আল্লাহর নবী মোহাম্মদ বলি আমার গুরুত্ব। সুবহানাল্লাহ, দারুণ ব্যাপার না? সুন্নাত নবীহি, তার নবী সুন্নাহ বলে গেলেন। এটা আরেকটা ওসিয়ত হলো না? আসুন এবারে, এরপরে আল্লাহ রসুল বেঁচে ছিলেন মাত্র 80 দিন, 80 দিন অর্থাৎ মৃত্যুর আগে আরেকটা কথা উনি বললেন। মারা গেলেন সোমবারে, বৃহস্পতিবারের দিন উনি সর্বশেষ সালাতে ইমামতি করলেন মসজিদ নববীতে, মাগরিব সালাতে ইমামতি করলেন, সূরে মুরসালাত পাঠ করলেন, সূরে মুরসালাতের অর্ধেক প্রথম রাকাতে পড়লেন, শেষ অর্ধেক শেষ রাকাতে পড়লেন। তা শেষের আয়াতটা হচ্ছে ফাবে আইয়ে হাদিসিম বাদাহু ইউমিনুন, কোরআন নাজিলের পরে তোমরা কোন হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ প্রশ্ন করছেন। অবশ্য আমরা অনেকে বলি এখানে বালা, তাই না, আমান্না বিল্লাহ বলি, ঠিক না? কিন্তু এটা বলার হাদিসে নাই, বলবেন না। তিনটা বিষয় সাথে সাজিয়ে নেন। প্রথমটা হচ্ছে আজকের ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, বিশ্ব মানবতার জন্য ইসলামকে দিন হিসেবে আল্লাহ পাক কবুল করলেন। দ্বিতীয় বিষয়টি হলো আগামী বছর তোমাদের সঙ্গে হয়তো আমার সাক্ষাৎ হবে না, রেখে যাচ্ছে দুটি বস্তু, কোরআন এবং সহিহ হাদিস সুন্নাহ। আর তৃতীয় বিষয়টি হলো কোরআন নাজিলের পরে আর কোন বিষয়ের উপরে তোমরা ইমান আনবে। আল্লাহ নবী আরবি ভাষা ছিলেন, মুসলিমরাও আরবি বুঝতেন, ওটাই তার শেষ ওসিয়ত। বোঝা গেল মুসলমানকে দুনিয়ায় বাঁচতে গেলে কোরআন এবং হাদিস নিয়েই বাঁচতে হবে। এবার একটা ভোট নেই, হাদিসটা যদি জয়ীফ হয় জাল হয় সেইটা মানবো না সহিটা মানবো? ঠিক তো নাকি? আমরা যখন আন্দোলন শুরু করি তখন সহি নামটা বাংলাদেশে ছিল না, খালি হাদিস বলতো কোরআন সুন্নাহ বলতো। এই সহি আমদানি করাতেই আমাদের উপরে যত গজব শুরু হয়েছে, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এর জন্য এখন উল্টো কথা কি বেরিয়েছে জানেন, হাদিস আর জয়ীফ হয় নাকি, হাদিস সবই সহি, এরা ধোকা দিচ্ছে মানুষকে সহি জয়ীফ করে, মানে ওনারা জয়ীফের উপরে টিকে থাকবে, জয়ীফ বাদ দিয়ে সহি ধরতে রাজি নয়। কথা বোঝা গেছে? আপনাদেরকে যদি বলি ভাই দয়া করে আজকে বাজারে গিয়ে পচা মাছটা খরিদ করবেন, টাকা কিছু কম খরচ হবে, রাজি আছেন? টাকা কম খরচ হবে, রাজি হবেন না? ভেজে ভুজে খাওয়া যাবে না? খাবেন না। পচা বেগুনকেও কিনবেন না, ফ্রি দিলেও কিনবেন না, কিন্তু পচা হাদিস কেনেন কেন আপনারা? আল বাজান জান দাওয়া উন লিকুল্লে দাইন, বেগুন সকল রোগের মহৌষধ, এটা কি হাদিস হবে? আল্লাহ নবী কোন বেগুন খাইছে? আচ্ছা আল্লাহ নবীর নামে এই হাদিস চালিয়ে দেওয়া হচ্ছে, জাল হাদিস। মজাহপন্থীরা বানিয়েছে তাদের ইমামের নামে, রাজনৈতিক নেতারা বানিয়েছে তাদের আমির মুয়াবিয়ার নামে, ওইয়ারা বানিয়েছে আলীর বিরুদ্ধে বহু হাদিস, রাজনৈতিকভাবে বিভিন্ন যুগে বিভিন্ন হাদিস তৈরি হয়েছে বিভিন্ন কারণে, এগুলো করে ওলামায়ে কেরাম। আজকে দেখেন না বিভিন্ন রাজনৈতিক দলের একটা ওলামা দল আছে না? আছে, ওদের দৃষ্টিতে ওই নেতৃসা মুক্তি না, যেখানে যাও ওখানে চলো, আলঘেরাতে মালঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, যত এলেম কালাম যাই থাক ওই নেতৃত্বাবদারি করো। তাহলে আলমদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র কি এখনো থাকছে? নাই। এটা আজকে নতুন না, এ সে যুগেও ছিল, যুগে যুগে এরকম ছিল, আলমরা এমনি করে ব্যবহৃত হয়েছেন বা নিজেরা দুনিয়াবী স্বার্থে অনেক কাজ করে ফেলেছেন। এখন যদি বলেন আল্লাহ রসুলের হাদিস না বললে মানুষ তো মেনে নেয় না, এই জন্য আল্লাহ রসুলের নাম নিয়ে এগুলি করতে হয়েছে। শিয়াদের নাম শোনেননি? আমরা কি শিয়া না শুননি? শিয়ারা সুন্নিদেরকে ডাউন করার জন্য 300,000 হাদিস বানিয়েছে, কটা হলো? আর বেশি বলা যাবে? এখন আপনি বলুন, আল্লাহ কি ওয়াদা করেননি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমরা কোরআন নাযিল করেছি, আমরাই কোরআনের হেফাজতকারী। মানে আপনি যদি কোরআনের মধ্যে পরিবর্তন পরিবর্তন করেন, আল্লাহ কি ছাড়বে নাকি? কয়েকদিন আগে নুরানি কিতাব কোরআন বেরিয়েছে না, কলকাতা সাফা সমস্ত পত্র বেরিয়েছে, তার মধ্যে কত জায়গায় যে পাল্টাইছে, কোন কোন সুরা থেকে আয়াতই অফ করে দিয়েছে, এখানকার আয়াত ওইখানে নিয়ে চলে গেছে কোরআনে, এতে একটা দুমাস হয়নি বোধ এখনো। এইটা যদি আল্লাহ হেফাজত না করতেন, কারোরই ক্ষমতা নেই এগুলোকে ঠেকিয়ে রাখা। আল্লাহ পাক ইহুদিদের কিতাবের নাম কি বলেন তো? তাওরাত। আর নাসারাদের কিতাব ইনজিল। কোনো কিতাবের হেফাজত দায়িত্ব আল্লাহ নেন নাই। আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক শুধুমাত্র কোরআন এবং হাদিসের হেফাজত দায়িত্ব নিজে গ্রহণ করেছেন, অত এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারআনাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক বলছেন সূরা কিয়ামার মধ্যে 16-19 আয়াত, তুমি কোরআন মুখস্থ করার জন্য অত দ্রুত জিহ্বা সঞ্চালন করো না, আমাদের উপরে দায়িত্ব হলো কোরআন মুখস্থ করানো তোমাকে। যখন জিবরিল তোমার উপরে কোরআন নাজিল করবেন, ফাত্তাবে কোরআনা, তুমি তার পাঠের অনুসরণ করো, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআনকে ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্বটা আমাদের উপরে। কোরআনের ব্যাখ্যা কি ভাই বলেন? হাদিস, ঠিক না? এবারে আল্লাহ বলছেন আকিমুস-সালাহ ওয়া আতুয-যাকাহ, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কয়ক্ত পড়তে হবে কোথায় পাবেন? কিভাবে পড়তে হবে কোথায় পাবেন? হাদিস ছাড়া কি কোরআন অনুসরণ করা যাবে? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। তো বোঝা গেল রাসূলের হাদিস ব্যতীত কোরআন মান্য করা আদৌ সম্ভব নয়। ফানকাহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা, তোমরা যাকে মন চায় তাকে বিবাহ করো, 2, 3 বা 4 জন নারীকে। একটা নারী আছে মধ্যে বলেন, কয়জন বউ? দুটো আছে, তিনটা বউ কজন আছে, চারটা বউ কজন আছে, একসঙ্গে থাকা লাগে মরাটার বাদ। একসঙ্গে তিনটা আছে, একসঙ্গে চারটা আছে, কারো আছে? তো বললো আপনি কোরআনের বিরোধী কাজ করলেন। কোরআনে বলছে তুমি খুশি 2, 3, 4 বিবাহ করো, তো আল্লাহ তো বললেন তুমি একটা বিবাহ করো। আসলে এগুলো সবই কোরআনের ব্যাখ্যা ছাড়া কিছুই, আপনার হাদিস ছাড়া এক পা ফেলার কায়দা আপনার নেই। যে জোহরের সালাত আপনি এই সময় পড়বেন, আসর এই সময় পড়বেন, মাগরিব এই সময় পড়বেন, সব কিছু কিতাব মাওকুতা, অক্ত নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে পেয়েছে কার মাধ্যমে? বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার অনুরূপভাবে সালাত আদায় করো যেভাবে তোমার আমাকে সালাত আদায় করতে দেখছো। একটা বিষয় মনে রাখবেন ভাই, ইসলামের স্তম্ভ কয়টা বলুন তো? 5টা বলতে পারেন? কলেমা বলেন, কলেমা, সালাত, যাকাত, সওম, হজ, কেমন? এর মধ্যে একটা আছে সেরে প্র্যাকটিক্যাল আর বাকিগুলো থিওরিটিক্যাল। সালাতটাকে আল্লাহ পাক জিবরিল আমিনকে নামিয়ে দিয়ে কাবাগিরের পাশে আল্লাহ রসুলকে মুক্তাদি বানিয়ে হাতে নাতে শিখিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হয়। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকাত কখন আল্লাহ রসুল আল্লাহ পাক এমন হাতে নাতে শেখান নাই? আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে টাকার হিসাব করে দেন নাই? কিন্তু এইখানে নিজে প্রথম প্রথম দিন 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে, পরের দিন 5 ওয়াক্ত সালাত আখির ওয়াক্তে পড়ে বলে দিলেন, হে মোহাম্মদ, তোমার উম্মতের সালাতের টাইম হলো এই 2 ওয়াক্তের মাঝামাঝি। তো এটা প্র্যাকটিক্যাল হচ্ছে না? এই জন্য সালাত ভাই থিওরিটিক্যাল হবে না। আমরা তালিম বৈঠকে মুসলিমদের দাঁড় করিয়ে করিয়ে পায়ে হাত দিয়ে সালাত শিখাই। সমাজকে সংস্কার করতে গেলে এমনি করেই করতে হয়। বন্ধুরা আমার, আল্লাহ রসুলের শেষ বক্তব্যগুলা আমি নিজে আমার রসুলকে বিদায় হজের ভাষণ দিতে শুনেছি, তিনি বলছেন তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, তোমাদের মালের জাকাত দাও এবং তোমাদের আমিরের আনুগত্য করো, অতঃপর তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কয়টা কাজ হলো? প্রথম হলো কি, আল্লাহকে ভয় করো। এই একটা হলে কিন্তু কিছু লাগে না, এটা আমাদের নাই বলে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। আল্লাহকে ভয় করো, দুই নম্বর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, তিন নম্বর রমজানের সিয়াম পালন করো, এবারে জাকাত আদায় করো, আমিরের আনুগত্য করো, জান্নাতে প্রবেশ করো। সহজ হয়ে যাচ্ছে না? মামুনদেরকে বলা হচ্ছে আইমা ইমরাতিন আতাত বালাহা ওয়াসামাত শাহরাহা ওয়াসাল্লাত খামসাহা ফালতাদখুল মিন আইয়ি বাবিন মিনাল জান্নাহ শাআত। যে নারী স্বামীর আনুগত্য করলো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, সে নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে খুশি আল্লাহর কাছে প্রবেশ করবে। স্বামীদেরকে বলছি, মা বোনদেরকে সালাতের জন্য সময় দিবেন, সারাদিন আপনাদের খালি রান্না বান্না করবে, আপনার সন্তান পালন করবে, ওদেরকে ইবাদতের দরকার নাই? ছেলেরা নিজেরা কাজ করে মাকে সাহায্য করো, স্বামীরা স্ত্রীদেরকে সাহায্য করো। মনে রেখো আমাদের আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমরা নয়জন স্ত্রী তার ঘরে ছিলাম, কিন্তু তিনি নিজে নিজে হাতে নিজে জুতা সেলাই করতেন। বলুন সুবহানাল্লাহ, আমরা কোন জুতা সেলাই করি, জুতা ব্রাশটা পর্যন্ত করি না, এই তুই করে দে, জুতা ব্রাশ করলে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যায় না? উঠানটা ঝাড়ু দিলেও প্রেস্টিজ হ্যাম্পার হয়, ভাত খাওয়ার পরে থালাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিয়ে এটাও যেন আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়। ছেলেদের বলছি, খানার পরে নিজ হাতে প্লেট ধুয়ে অত মাকে একটু স্বস্তি দাও, নিজের জামা গেঞ্জি নিজে সাফ করো, মাকে স্বস্তি দাও। এইভাবে যদি আমরা পরস্পরে সাহায্য করি, তো মা বোনদের সালাত আদায় করার ইবাদত করার সুযোগটা তারা পাবে, নাহলে কাল কিয়ামতের মাঠে ওই প্রাণপ্রিয় স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে আপিল করবে, আল্লাহ এই স্বামী জালেম আমার প্রিয় আমাকে কোনো সুযোগ দেয় নাই। মনে রাখবেন আল্লাহ নবীর মৃত্যুর সময় সর্বশেষ বাক্য ছিল আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত সালাত এবং তোমাদের স্ত্রী জাতি সম্পর্কে সাবধান, মায়ের জাতি ওরা। আজকে ওরাই সবচেয়ে নির্যাতিত, বাংলাদেশে মেয়েরা স্কুল কলেজে গিয়ে নির্যাতিত হচ্ছে, ঘরের মধ্যে মায়েরা নির্যাতিত হচ্ছে, তাদের উপরে জুলুম সর্বত্র হচ্ছে, তাদের বাঁচানোর জন্য আল্লাহ রাসূল আগেই বলে গেছে, খবরদার আমার ওসিয়ত রইল, তোমরা সালাত ত্যাগ করো না এবং নারী জাতির প্রতি খেয়াল রেখো যেন তারা নির্যাতিত না হয়, তারা যেন কেয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে আপিল না করে। এবারে আসুন, সর্বশেষ মৃত্যুর পাঁচ দিন আগে উনি সালাত আদায় করলেন, সূরা মুরসালাত দিয়ে বুঝিয়ে দিলেন, হে জগৎবাসী কোরআন ব্যতীত তোমাদের সামনে চলার পথ কিছুই নাই। এবারে উনি ঘরে গিয়েছেন, স্ত্রীদের কাছে শুনছেন যে ইহুদি নাসারদের কবরগুলো খুব সুন্দর সুন্দর, ওদের মন্দিরগুলো গির্জাগুলো খুবই সুন্দর, তা আমাদের তো এরকম কিছু নাই, মানুষটা একটু জাকজমুখী। তো আল্লাহ নবী পাশ ফিরিয়ে বলছেন, মৃত্যু যন্ত্রণায় কাতর তিনি, এই শুনে রাখো, লানাল্লাহু ইহুদ ওয়া নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ পাক লানত করুন ইহুদি নাসারদের উপরে, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ফেলেছে, খবরদার লা তাখুযু কবরি ওয়াথান ইউবাদ, আমার কবরকে তোমরা যেন মূর্তির স্থানে পরিণত করে দিও না। যে কটা আল্লাহ রাসূল নিষিদ্ধ করে গেছেন সেই কটাই আমরা অস্বীকার করে যাচ্ছি। প্রথম প্রশ্ন করি, ইসলাম পরিপূর্ণ কিছু বাকি আছে? এখানে একটা গ্লাস থাকলে ভালো হতো, এক গ্লাস পানিতে যদি এক ফোঁটা পানি দেই, যদি পানিটা ছিটকে না পড়ে থেকে যায়, তার অর্থ কি হয়? অসম্পূর্ণ, এক ফোঁটার জায়গাটা খালি আছে। আর এক ফোঁটা পানি দেওয়ার পর যদি ছিটকে পড়ে তো ব্যাখ্যা কি হয়? পরিপূর্ণ ছিল। আপনারা কি মনে করেন ইসলাম পরিপূর্ণ ছিল না, কিছু বাকি ছিল বলেই এই আমাদের মেলা নেতা নেত্রী খুঁজে বেড়াতে হবে? ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে চূড়ান্ত সিদ্ধান্ত দাতা বানাচ্ছি আমরা, রাজনৈতিক ক্ষেত্রে কোন ব্যক্তিকে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী মনে করছি, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কোন কোন ভাইকে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী মনে করছি, আর ধর্মীয় ক্ষেত্রে এসে আমরা একটু রহমানের দান করছি। হবে একর কাজ হবে? একটা মানুষের জীবনে একজন এলাহ, একই বলে তৌহিদ, একত্ববাদ। আমি ভাত খাবো কি করে, ওটা আল্লাহর কাছে শুনতে হবে। তিনি তো রসুলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে যে বেটা ভাত খাও, শুরু করো বিসমুল্লাহ দিয়ে, শেষ করো আলহামদুলিল্লাহ দিয়ে, ভুলে গেলে বলো শেষে আলহামদুলিল্লাহ আউবালাহু ও আখরাহু। আল্লাহ ভুলে গেছিলাম প্রথমে বলতে বিসমুল্লাহ আউবালাহু আখরাহু, শুরুতে এবং শেষে বিসমুল্লাহ। দরজা থেকে বন্ধুকে বাড়ি বেরিয়ে আসতে হবে, বিসমুল্লাহ বলে ঘরে দরজা দাও, তোমার আল্লাহ তোমার ঘর পাহারা দিবে। যখন সফর বের হবে বলো বিসমুল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিদিন ফজরের পরে দোয়া পড়ো বিসমুল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওহুয়াস সামিউল আলীম। তিনবার পড়ো ফজরের পরে, তিনবার পড়ো মাগরিবের পরে। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আর মাগরিব সালাতের পরে পড়লে ফজর পর্যন্ত তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। আমার ছোটবেলার শিক্ষক সেদিন মারা গেলেন, স্বামী স্ত্রী ঘরে আছেন, ছেলে তো বড়লোক ঢাকায় বড় বাড়ি টাড়ি করে বসে আছে, বাবা মরা পরে লাশ দেখতে আসে। আজকাল ছেলেরা এটি কাজে লেগে আমাদের মরা পরে লাশ দেখতে আসে, কোনো ছেলে ফেলে যারা বিদেশে থাকে চাকরি বাড়ি করে মরার আগে কোন বাবা কোন বেটা আসে। যাই হোক, দৈবাত কোনো কোনো ছেলে ভালো আছে ইল্লা মাশা আল্লাহ। ছেলে মেয়ে কেউ কাছে নাই, দুপুরে খানা খাইয়েছে, স্ত্রী বলেছে এবার তুমি খেয়ে এই এবার ফ্যান চালু করে শুয়ে পড়ো, ফ্যানের সুইচ টিপেছেন উনি আর ওইখানেই পড়ে গেছে স্ত্রীর সামনে। বলুন কোন স্ত্রী এই স্বামীর এই মৃত্যুর দৃশ্য বা কোনো স্বামী স্ত্রীর এই মৃত্যুর দৃশ্য বরদাস্ত করতে পারবে? বৃদ্ধ বয়সে স্ত্রী হারা স্বামীর যে কি বেদনা, যারা হারিয়েছেন তারাই জানেন। যৌবন বয়সে স্ত্রী হারালে আবার বিয়ে করা যায়, বৃদ্ধ বয়সে তার সাথে কেউই থাকে না, ছেলেরা বড় হয়ে গেছে কাছে আসে না, বৌমারা কখনই কাছে থাকতে পারে না, থাকে থাকে আমার একর অন্ধের দৃষ্টি আমার স্ত্রী, সে যদি চলে যায় বলো ওই স্বামীর অবস্থা কি হয়। এই স্বামীটা স্কুলের শিক্ষক, ছোট্ট শিশুর মতো হাউ মাউ করে কান্না শুরু করলো, প্রতিদিন এই সুইচে আমার স্ত্রী হাত দেয়, কোনোদিন কিছু হয় নাই, আজকে সে সুইচে ভিতরে ভিতরে যেটা কারেন্ট হয়ে গেছে কে খবর রাখে। যদি আপনি এই দোয়া পড়ে ঘরে ফজরের পরে প্রতিদিন পড়েন ইনশাল্লাহ আপনার কারেন্ট আপনার শর্ট করবে না, আল্লাহ বাঁচিয়ে দেবে আপনাকে। কি বাবারা দোয়াটা মুখস্থ হতে পারবে না? সালাত রসুল পড়ো, শেষে এগুলো সব পাইবার ইনশাআল্লাহ। এমনি করে বহু পথঘাট আল্লাহ পাক বলে দিয়েছেন, তিনি দেখিয়ে দিয়েছেন, আমি ক্ষমতাশালী। ইন্নাল্লাহ আলা কুল্লে শাইইন কাদির, আল্লাহ সকল ক্ষমতার উৎস, আর আমরা বলি জনগণের সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়লেন তো মাশাআল্লাহ, কামাত তা করলেন না। আল্লাহ বলছে আহাল্লাল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, সারা বাংলাদেশে সুদ হালাল। কারা করছে আইন? মুসলমানেরা, টুপি দাড়ি মুহাদ্দিস মুফতি মুফাসসির কোরআন সবাই এমপি হলো মন্ত্রী হলো কিছুই পরিবর্তন হলো না। হলো কারণ কি? জনগণের আকীদা তো পরিবর্তন হয়নি। জনগণ চাইলে তবে তো হবে, জনগণ যদি উল্টো হয়, আর জিব্রিল যদি প্রধানমন্ত্রী হয়, আজরাইল যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, মিকাইল যদি খাদ্যমন্ত্রী হয়, বাংলাদেশে কিছুই পরিবর্তন হবে না যদি জনগণ পরিবর্তন না হয়। কি বুঝতে পারেননি নাকি? আহলাদিস আন্দোলন বাংলাদেশের চিন্তাধারাটা হচ্ছে এই, আগে মানুষের আকিদা পরিবর্তন করো, এরপরে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন অটোমেটিক আল্লাহর ইচ্ছা হবে অথবা হবে না সেটা তার ইচ্ছা। কারণ কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, আল্লাহ ক্ষমতা দেন তিনি ক্ষমতা ছিনিয়ে নেন, মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ ইচ্ছে করলে দিতে পারেন। যে ওরম সাহেব কোথায় ছিলেন, একদিনে রাজনীতি করেন নাই, তিনি দেশের প্রেসিডেন্ট হন নাই, অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট তিনি ছিলেন। এরশাদ সাহেব ছিলেন ক্যান্টনমেন্টে, একদিনের জন্য আপনাদের বাসায় এসে জনসভা করে নাই, হঠাৎ করে কিভাবে কিভাবে প্রেসিডেন্ট হয়ে গেল, থাকলো 9 বছর কেউ তাকে নিতে পারলো না, চলে গেল খালেদা জিয়া কোনোভাবে হারিয়ে গেল, আসলো আসমান থেকে নাজিল হয়ে গেল ফখরুদ্দিন ইফতিখারুদ্দিন, কেউ আসমান তো আসেনি, ও আমেরিকা তো উড়ে চলে আসছে, এখানে বাংলাদেশে একদিন সে রাজনীতি করেনি, একদিন সে কারো ভোটও চায়নি, কিছুই না, 2 বছর থেকে গেল কে ঠেকায়। মাওলানা ভাসানী টাঙ্গাইলের মানুষ, 32 বছর জেল খেটেছেন, একদিন এমপি হতে পারেন নেই, কি কথা বলছেন না কেন, কি দুঃখ আপনাদের মনে, হা হা ভাসানী এমপি হতে পারলো না, হলে কতই না ভালো হতো, মুসলিম জননেতা মুসলিম মানুষের উপকার করতো, কিন্তু আপনারা মুসলিমকে ভোট দেন না, দিয়েছেন আলমকে, তো লাভ দেখি আবু আকিল কি আহাদ বড় নেতা একজন আমাদের মারা গেছেন, উনি 31 বছর জেল খেটেছেন, জেলখানার গড়াদের ফাঁকদে হাত বাড়িয়ে দিয়ে বউর সঙ্গে মোসাফা করে বিয়ে হয়েছে ওনার, 31 বছর জেল খাটে বাবা কিচ্ছু পারেনি। অতএব জেল খাটা আর রাজনীতি করাটা এই নেতা হওয়ার চূড়ান্ত মানদণ্ড নয়, চূড়ান্ত মানদণ্ড হলো আল্লাহর রহমত, আল্লাহ কাকে দেবেন তিনি ভালো করে খবর রাখেন, জিয়াল্লাহ জিয়র রহমানকে, জিয়াল্লাহ এরশাদকে, জিয়াল্লাহ ফখরুদ্দিনকে বাংলাদেশের জমিনে নেতৃত্ব করার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ কি কোনোদিন কোনো আহলে হাদিস নেতাকে ওখানে বসাতে পারেন না, ওটার জন্য এত লালায়িত কেন, ওইটাকে টার্গেট করে যিনি কাজ করবেন তিনি দুনিয়া আখেরাত দুটোই হারাবেন, আপনার টার্গেট থাকতে হবে কবর, আমি কি করে কবরে মুক্তি পাবো, এই কথা বলছে 5 দিন পরে তো মৃত্যু হয়ে যেতে পারে, আমি এখন ক্ষমতায় যাইনি বলে ইসলামটাকে অপূর্ণ রয়েছে, পূর্ণাঙ্গ ইসলাম অনুসারে আমি নই, তখনই আমি হব, দিন পরিপূর্ণভাবে কায়েম তখনই হবে যখন আমি চেয়ারে মন্ত্রী হব, এটা যদি থিওরি হয় তো মন্ত্রিত্বও হবে না, কায়েমও হবে না, জীবনে একটা অপূর্ণতার ব্যথা নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, এটা হবে না। ইসলাম পৃথিবীর সকল মানুষের জন্য ইসলাম, ইসলাম শুধুমাত্র টাঙ্গাইলে মুসলমানদের জন্য ইসলাম আসে নাই, যেখানে আপনি থাকবেন সেখানে ইসলামের দাওয়াত দিতে হবে, আপনার দাওয়াতে একজন লোক যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ ওটি আপনি পরকালে মুক্তির ওসিলা হয়ে যাবে। দেখুন যে এখন সারা বাংলাদেশ ঘুরে বসে আড়াই মাস ধরে ফ্রান্স থেকে আমাদের আলহামদুলিল্লাহ ইন্টারনেটে ভাষণ শুনে খদ্দা শুনে বই ক্যাসেট দেখে ফ্রান্সের মুসলমান অমুসলিমরা মুসলমান হয়ে তা দেখতে আসছে বাংলাদেশে কেমন কোথায় আহলাদের সংখ্যা কত বেশি, সেদিন মার্কাজে গেছিল রাজশাহীতে, এমন মানুষ যারা ফ্রান্স ছাড়া কোনো ভাষাই জানে না, সঙ্গে 27-29 বছর বয়স, ওই বছর ভাগ্যক্রমে একটু ইংরেজি বলতে পারে, টুকটাক আরবি বলতে পারে বলে আমরা বেঁচে গেছি, ফ্রেঞ্চ ভাষা কি বোঝা যায় বলেন, কিন্তু তারা ফ্রেঞ্চে হলেও আলহামদুলিল্লাহ আমাদের ইংরেজি এগুলো সব সালাত রসুল ইংরেজি হয়ে গেছে না, আরে জানু কি ওখানে ইংরেজি হয়ে গেছে না, এতেই আল্লাহ পাক তাদেরকে হেদায়ত নসিব করেছেন, তারা এখন পাগলের মতো ছুটছে বাংলাদেশে কোথায় হালেছে আছে দেখবো আমরা, আমি তো মনে করি আমাদের সারা জীবনের চেষ্টা সফল ওই একজন ফ্রান্সবাসী অমুসলিম ভাই মুসলমান হওয়ার কারণে, এমনি করে কত হাজার হাজার মানুষ শহীদ দিনের সন্ধান পেয়ে যাচ্ছে, আমরা আল্লাহ রসুলের মৃত্যুকালীন ওসিয়তটা খালি ফলো করেছি যে তারাক তো ফিক আমরাইন, কোন সাম্রাজ্য রেখে গেলাম না, বিল্ডিং রেখে গেলাম না, কোন বড় ব্যবসা রেখে গেলাম না, হে উম্মত রেখে গেলাম মাত্র 2টা বস্তু, পবিত্র কোরআন এবং সুন্নাহ, তা নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ সেটাই যেটা সহি সুন্নাহ, কোশ্চিন কাল বানোয়াট জৈব এবং জাল কোশ্চিন কাল নবীর সুন্নাহ হতে পারে না। বন্ধুরা আমার, আসুন আমরা আমাদের রসুলের শেষ ওসিয়াত 3টি মেনে চলি। প্রথম, আমার ইসলাম পরিপূর্ণ দিন, এটা অপূর্ণ নয় এটা বিশ্বাস করি, এতে রাজনৈতিক সাইডও আছে, অর্থনৈতিক বিষয়ও আছে, আমাদের ধর্মীয় বিষয় আছে, এমনকি একজন আবু জাহেল বলছে এই মুসলমানরা তোদের নবী পেশাব পায়খানা করার আদব শিখা, ও কেমন নবী, ওকে আমরা জানি না, তো মুসলমান জবাব দিচ্ছেন আরে শুনে রাখো, আমাদের নবী পেশাব পায়খানা করে এমনকি স্ত্রী মিলনের নিয়মটা পর্যন্ত শিখিয়ে দেয়, আমাদের নবী একটা মানুষের সার্বিক জীবনের ওস্তাদ, শুধুমাত্র একটা সাইডের ওস্তাদ নয়, কোন সাইড তিনি বাদ দেন নাই, খুলে দেখুন হাদিসগুলো মুস্তাসারি পড়ুন, এমনকি কি কি সুল আসরাতে হবে এটা আলাদা অনুচ্ছেদ আছে, বাবু তারাজ্জুন আছে না, সুল আসরা পর্যন্ত আপনাকে নবী তৈরি করলে সুল আসরাতে হবে, ইচ্ছা মতো চালালে হবে না, আপনি কিভাবে চুল লাগবেন তা আল্লাহর কাছে সব সব বর্ণিত হয়ে আছে। অতএব মুসলমান নিজের জীবনটা পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী গড়ে নাও, এটাই আমাদের দাবি। হ্যাঁ, শেষ একটা কথা বলছি, শেষের কথা আল্লাহ কি বললেন, আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। এই আমির শুধু সাংগঠনিক আমির নন, এই আমির নিঃসন্দেহে রাষ্ট্রের আমিরও বটে, যিনি রাষ্ট্র শাসন করেন। যখন যিনি শাসন ক্ষমতায় যাবেন, তিনি আপনার পছন্দ নিয়ে না হলেও তাকে মেনে চলতে হবে। বিদ্রোহ করে, হরতাল করে, মিছিল করে, জনগণের ক্ষতি করে আপনি কখনোই জনগণের কল্যাণ করতে পারেন না। কি ঠিক কি? আপনার নারাজ হবেন, বুঝতে পারছি না। হরতাল করবেন, ক্ষতি কার হবে? মানুষের ক্ষতি হবে। আপনি সুন্দর সুন্দর বাংলা শিখেছে আমাদের ছেলেরা আজকাল, বলে বিপ্লব। এটা হলো কি? গর্ভ যন্ত্রণার মাধ্যমে নতুন সৃষ্টির বেদনা মাত্র। মায়ের বাচ্চা হওয়ার সময় গর্ভে ব্যথা হয় না? তোর বিপ্লব জন্মগ্রহণ করবে, তাই একটু ব্যথা হবে, অর্থাৎ হরতাল হবে, মিছিল হবে, মানুষ মরবে, কাটবে, এই ব্যাপার নেই। এই সমস্ত অপযুক্তি দিয়ে কোশ্চিন করলে মানুষের কল্যাণ হয় না। একটা হাদিস মনে রাখবেন, ইত্তাকুল দাওয়াত আল মজলুম, তোর মজলুমের দোয়া থেকে সাবধান হও। শাসক যদি জুলুম করো, তাহলে এই মজলুম প্রজা সাধারণের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, শাসক ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা শাসকের ওই সমস্ত নির্দেশগুলি মানব, যে নির্দেশগুলি কোরআন এবং সহি হাদিসের অনুকূলে হবে, যে নির্দেশগুলি তার প্রতিকূলে হবে, তাদের জন্য একটা হাদিস শুনিয়ে দিই। قال رسول الله صلى الله عليه وسلم ما من وال يسترعيه الله فيموت يوم يموت وهو غاش لرعيته الا حرم الله عليه الجنه رواه مسلم। যারা শাসন ক্ষমতা আছেন তারা একটা হাদিস খালি মনে রাখুন। তাই আপনি প্রধানমন্ত্রী হন, আর এমপি হন, আর এসপি হন, আর ওসি হন, আর ডিবি হন, যেখানে যিনি থাকুন না কেন, যারা যেখানে আছেন শাসন ক্ষমতায়, একটা হাদিস তার জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহ রসুল বলছেন, এমন কোন শাসন ক্ষমতার মালিক আল্লাহ পাক যাকে শাসন ক্ষমতা বসিয়েছেন, সে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার মৃত্যুর দিন, অথচ এমত অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে তার প্রজা সাধারণের প্রতি ঘাসন খেয়ানতকারী ছিল। তার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দিবেন। আল্লাহ পাক আমাদের দায়িত্বশীলদেরকে যেন জান্নাত নসিব করেন। আমরা তাদের জন্য দোয়া করি, যদি কেউ জুলুম করেন তাদের জুলুম থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করবো, এবং এই হাদিস অনুযায়ী মৃত্যুর পরে যেন তিনি জান্নাত পান, তার জন্য সাধ্যমতো চেষ্টা করার জন্য সকলকে আহ্বান জানাব। পরিশেষে টাঙ্গাইল জেলা আন্দোলন ও যুব সংঘের উদ্যোক্তা ভাইদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, মা বোনদেরকে প্রাণ খোলা দোয়া করছি। নিজের বাড়িতে পারিবারিক তালিম করুন, নিজের মসজিদে সাপ্তাহিক তালিম বৈঠক করুন, আমাদের বইগুলো, ক্যাসেটগুলো, সিডিগুলো দেখুন, পড়ুন, সমাজকে সংশোধন করুন। আহলেস আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে সমাজ সংস্কার। সমাজে বহু কুসংস্কার ঢুকে আছে, আস্তে আস্তে সংস্কার করতে হবে, ইনশাআল্লাহ এর মাধ্যমে সমাজ গড়ে উঠবে। আপনারা, আমার আলোচনা কিন্তু শেষ, তিনটি ওসিয়ত আবার মনে করে দিই। প্রথম হচ্ছে ইসলাম পরিপূর্ণ দিন, এটা অপূর্ণ নয়, মনে থাকবে তো? ইসলাম পরিপূর্ণ দিন, এটি অপূর্ণ নয়। দুই নম্বর, কোরআন এবং সুন্নাহ মানুষের একমাত্র চলার পথের দিক নির্দেশিকা, অন্য কিছু নয়। আর তিন নম্বর, তোমাকে অবশ্যই কোরআনের উপরে অন্য কোন উপরে ঈমান আনা চলবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে কয়েকটি প্রশ্ন এসেছে আমার কাছে, প্রশ্নের উত্তর দিয়ে আমি দেই না সাধারণত। ওসি সাহেবের নাম দিয়ে এখানে এসছে একটা প্রশ্ন, আসলে এটা ওসি সাহেব লেখা নাই, কেউ ওসির নাম দিয়ে দিল, আল্লাহ ভালো জানে, হতে হতে পারে আজকে অনেক বুদ্ধিমান লোক তৈরি হয়েছে, ওসি সাহেব সামনে থাকলে ভালো হতো, যেগুলো দিয়েছেন এটা হয়তো বা অন্য কোনো মুসলিম বক্তব্য হবে। আমরা একটা প্রশ্ন জবাব দিয়েছি মিলাদ সম্পর্কে, আমি শিক্ষিত মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ রসুলের মৃত্যুর পর কি কোনো সুন্নত হবে না বেদাত হবে? মিলাদের জন্ম হয়েছে 605 মতান্তরে 625 হিজরিতে, আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে কত হিজরিতে? 11 হিজরিতে। 605 বা 625 থেকে 11 বাদিল কত থাকে বলো ছেলেরা, বলো? 25 থেকে 11 গেলে 614। আল্লাহ রসুলের মৃত্যু 614 বছর পরে ইরাকের এরবাল নগরীর গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে মিলাদের এই প্রথা চালু হয়। এখন এটা সুন্নত হবে না বেদাত হবে? ফতোয়া আপনার দিলে হলো, ফতোয়া হিসাবেই দেবেন ইনশাআল্লাহ।
দুই আরেকটা হলো কি, মুসলিম নামাজের জোরে আমিন বলা। এসব সালাত সম্পর্কিত যাবতীয় তথ্য আমি অনুরোধ করবো সালাত রসুল বইটা দয়া করে কেনেন, ইনশাল্লাহ আপনারা ব্যাখ্যা সহ আলোচনা পাবেন। জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে, এই ব্যাখ্যা আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, এটা হাদিসই দেবে। হাদিস পান আমল করবেন, না পেলে আমল করবেন না, দলীয় কোনো গোড়ামি করবেন না। এ মূলত এই দুটি বিষয় এখানে এসেছে।